الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
احمدیہ مسلم جماعت ایک باکو شکل پروش ناری چھوٹ بڑ جانے تاہل ہمیں دھرم کے جاگتکتار اوپر پرارتھبتار اوپر پرادھان دیو کرنا حضرت مسیح اسلام دیکھے ہمارے سمدھک দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের বক্তাদের বেশিরভাগ বক্তৃতা রচনায় খলিফাদের বক্তৃতায় সচরাচরে বাক্য ব্যবহার হয়ে থাকে। বয়াতের শর্তাবলীর এটি সার, অর্থাৎ ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেয়া হবে। অনুরূপভাবে সকল অঙ্গ সংগঠনের যেই আহাদনামা রয়েছে তারও সারাংশ এটি, অর্থাৎ ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেব। অনুরূপভাবে বয়াতের বয়াত করার সময় আমরা যে শব্দের অঙ্গীকার করি, পুনরাবৃত্তি করি, তাতে এই অঙ্গীকারের পুনরাবৃত্তি হয়ে থাকে। বস্তুত এই বাক্য এক আহমদীর অঙ্গীকার, প্রতিশ্রুতি যার উপর নির্ভর করে তার বয়াত। খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকার অঙ্গীকার, যদি এটি সত্য না হয় তাহলে বয়াতের দাবিও মিথ্যা। ব্যবস্থাপনার সাথে খেলাফতের সাথে সম্পৃক্ততার দাবি অমূলক প্রমাণিত হয়। আর বয়াতের ঘোষণা এবং খোদার সন্তুষ্টি অর্জনের সকল কথা বা প্রচেষ্টা শুধু কথা বা বলি সর্বস্বই থেকে যায়। সে কারণেই মসীহ মওউদ আলাইহিস সালাম এক জায়গায় লিখেছেন যে কেউ বয়াতের সময় তো অঙ্গীকার করে যে ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেব, কিন্তু কর্মের মাধ্যমে এর সত্যায়ন এবং অঙ্গীকারের প্রতি বিশ্বস্ততা যদি প্রদর্শন না করে তাহলে আল্লাহ এর ভ্রুক্ষেপ করেন না বা পরোয়া করেন না। তাই আমাদের সকলকে এই কথা সবসময় সামনে রাখা উচিত। বাক্য থেকে এটি স্পষ্ট যে ধর্মীয় বিষয়ে কোন ধর্মের ক্ষেত্রে কোন জাগতিক বিষয় যেন বাদ সাধতে না পারে। ধর্ম কি? ধর্ম হল খোদার আদেশ নিষেধের অধীনস্থ থেকে জীবন কাটানো, নিজের প্রতিটি কথা এবং কাজের মাধ্যমে খোদা তালাকে সন্তুষ্ট করা। আল্লাহ তালার বিশেষ কৃপায় আমাদের একটা বড় শ্রেণী ধর্মের পথে যে বিষয়টি বাদ সাধে তাকে দূরীভূত করার চেষ্টা করে। কিন্তু একই সাথে কথাও সত্য যে সবার চেষ্টা এবং সংগ্রাম একরকম হয় না বা সমান হয় না। আর এর কারণ হল প্রত্যেক মানুষের জ্ঞানগত যোগ্যতা ও সামর্থ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর অন্যান্য শক্তি বৃত্তি বা শক্তি সামর্থ্য ভিন্ন ভিন্ন রকম বা ভিন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা যেহেতু আমাদের নিয়তকেও জানেন, আমাদের আন্তরিকতা কেমন তা জানেন, তাই প্রত্যেক ব্যক্তির সামর্থ্য অনুসারে তিনি তার সাথে ব্যবহার করেন। তাই এই অঙ্গীকার রক্ষার জন্য মৌলিক বিষয় হল নিয়তের পবিত্রতা বা নিয়তের স্বচ্ছতা, আন্তরিকতা। এক্ষেত্রে কোন প্রকার অজুহাত বা বাহানা থাকা উচিত নয়। জাগতিক বিষয়ে আমরা দেখি যে প্রত্যেক ব্যক্তির পরিধি বা গণ্ডি পৃথক পৃথক হয়ে থাকে, কেউ কারো প্রচেষ্টা সীমিত পর্যায়ের হয়ে থাকে, কেননা তার জ্ঞান এবং সে বস্তু অর্জনের ক্ষেত্রে তার জ্ঞান এবং সামর্থ্য সীমিত। আর অনেক সময় এটিও হয় যে অন্যান্য প্রেফারেন্সেস বা পছন্দ অপছন্দ বা চাওয়া পাওয়া তার প্রচেষ্টাকে সীমাবদ্ধ করে, আর অনেকের চেষ্টা অনেক বেশি হয়ে থাকে এবং সঠিক পথে সঠিক পানে সঠিক খাতে তার চেষ্টা পরিচালিত হয়। যে লক্ষ্য অর্জন করতে হয় তার উপরেই তার দৃষ্টি স্থির এবং সীমাবদ্ধ থাকে এবং সেই লক্ষ্য তার অর্জিত হয়। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এ বিষয়ে কলম ধরেছেন, এ বিষয়টি বর্ণনা করেছেন, সেটিকে কাজে লাগিয়ে বা লোফে নিয়ে এর আলোকে আমি কিছু বলবো। নির্দিষ্ট গণ্ডিতে চেষ্টা করা এবং লক্ষ্য সামনে রেখে চেষ্টা করার একটি সাধারণ দৃষ্টান্ত তিনি এভাবে দিয়েছেন যে কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বের হওয়ার সময় তারা যা দৃষ্টিতে রাখে তা হল তাদের পোশাক। পোশাকের বিষয়ে তারা খুবই সচেতন হয় যে পোশাক যেন সঠিক হয়, কোথাও শার্টের ক্রিজ না নষ্ট হয়ে যায়, কোটে কোথাও কুৎসিত ভাজ না পড়ে যায়। কোন জায়গায় যদি তাড়াতাড়িও পৌঁছতে হয় কিছুক্ষণ পরপর তারা নিজেদের কাপড়ের দিকে তাকায়, পোশাকের দিকে তাকায়, আর এই কারণে সময় মতো পৌঁছার চেষ্টা তাদের প্রভাবিত হয়। এটি সে যুগের বা সেকের পুরনো কোনো কথা নয়, আজও এমন দৃষ্টান্ত চোখে পড়ে, বিশেষ করে আমাদের এশিয়ান সমাজে পুরুষ এবং মহিলাদের এটি চিত্র। অনেক সময় নিজেদের পোশাকের বিষয়ে তারা অপ্রয়োজনীয় সচেতনতা প্রদর্শন করে। পক্ষান্তরে এমন মানুষও আছে যারা বড় আগ্রহের সাথে ফ্যাশনের অনুকরণ করে, গভীর আগ্রহ থাকে তাদের ফ্যাশনের, কিন্তু তা সত্ত্বেও মহান কোন লক্ষ্য যখন সামনে আসে তখন তারা নিজেদের এই যে সচেতনতা সেটিকে জলাঞ্জলি দেয়। লক্ষ্য অর্জনের জন্য নিজেদের পোশাকের ব্যাপারে সচেতন হওয়া সত্ত্বেও যদি তাদেরকে দৌড়তে হয় তারা দৌড়বে, কোনো জায়গায় যদি বসতে হয় তারা বসেও পড়বে, এমনকি প্রয়োজনে ধুলাবালিতেও কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বেরিয়ে যাবে। কেন? এই জন্য যে আসল বিষয় হয়ে থাকে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, যে এই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের অর্জন করতেই হবে, সে কারণেই তারা কোনো কিছুর ভ্রুক্ষেপ করে না, পরোয়া করে না। সুন্দর স্যুট বা সাদা পোশাক তাদের লক্ষ্য অর্জনের পথে কখনো বাদ সাধতে পারে না। এ বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে, অর্থাৎ লক্ষ্য অর্জন করতে গিয়ে কিভাবে মানুষ বাহ্যিকতাকে পদদলিত করে, হযরত মুসলিম একটি দৃষ্টান্ত দিয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের একটি ঘটনার আলোকে। তিনি কথা বলেছেন, ইতিহাসে একটা ঘটনা আছে যে এলিজাবেথ প্রথম, বর্তমান এলিজাবেথ নয়, বরং 1558 সনে তিনি সম্রাজ্ঞীর আসন অলঙ্কৃত করেছেন। প্রায় 45 বছর তিনি শাসন করেছেন, বড় জগৎ বিখ্যাত রানী ছিলেন তিনি, বরং ইংল্যান্ডের শক্তি প্রতাপ ও মাহাত্ম্যের ভিত্তিও সে যুগেই রচিত হয়েছে। রানী সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে তিনি রাজদরবারীদের মাঝে ভালো পোশাকধারী, ভালো পোশাক পরিহিত লোকদের দেখা পছন্দ করতেন, যার পোশাক উন্নত এবং মূল্যবান না হতো সে দরবারে আসতে পারত না। সে কারণে বলা হয় যে তার চতুর্পাশে সুপোশাক পরিহিত এবং উন্নত পোশাকধারী যুবকদের ভিড় লেগে থাকত। একবার তার নৈকট্য প্রাপ্তদের সাথে বা দরবারীদের সাথে কোথাও যাচ্ছিলেন, পায়ে হেঁটে রাস্তায় হাঁটার সময় এক জায়গায় কাদা এসে যায়। এখন এখানে রাস্তাঘাট পাকা, এক সময় এখানে অনেক কাঁচা গলিও ছিল। যাই হোক, যেখানে যাচ্ছিলেন রাস্তায় কাদা ছিল, তখন তার সাথে ইংল্যান্ডের নৌবাহিনীর কমান্ডার ইন চিফ, যিনি রানীর কাছের মানুষ ছিলেন এবং ছিলেন বিশ্বস্ত, তিনি উন্নত মানের পোশাক পরিধানকারী এক যুবক ছিলেন। পথে যখন কাদা আসে, তখন যে মূল্যবান কোট তিনি পরে রেখেছিলেন, সে বরং সেই কোট ছিল যা বিশেষভাবে রাজদরবারে যাওয়ার সময় বিশেষ অনুষ্ঠানে পরা হয়ে থাকে, তা পরিহিত ছিলেন। কাদা দেখে তিনি তাৎক্ষণিকভাবে কোট খুলেন, সেই কাদার জায়গায় একটা ছোট জায়গা ছিল, সেখানে বিছিয়ে দেন। রানী এটি দেখে আশ্চর্য হয়ে যান। তিনি আশ্চর্য হন যে এত মূল্যবান কোট কাদায় সে বিছিয়ে দিয়েছে। রানী আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করেন, তার নাম ছিল রেলে, যে রেলে এটি কি করেছেন আপনি? স্যার ওয়াল্টার রেলে ছিল তার নাম, সেই কমান্ডারের। সেই সামরিক কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উত্তর দেন যে রানীর জুতা কর্দমাক্ত হওয়া থেকে রেলের কোট নষ্ট হওয়া বেশি যুক্তিযুক্ত। রানী এই কথা খুব পছন্দ করলেন। এরপর সেই সামরিক কর্মকর্তার প্রতি রানীর দান দক্ষিণা আরো বাড়তে থাকে এবং তা শিখরে পৌঁছে এক পর্যায়ে। যদিও জেমস প্রথমের যুগে তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উঠানো হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাই হোক
যদিও সেই বাদশার যুগেও তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন, দক্ষিণ আমেরিকায় বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন, তাকে শাস্তি দেওয়া হয়। এই দৃষ্টান্ত থেকে যে শিক্ষণীয় বিষয় সামনে আসে তা হল রেলি, যিনি সামরিক কর্মকর্তা ছিলেন, সুপোশাকধারী, সুপোশাক পরিহিত স্মার্ট মানুষ হওয়া সত্ত্বেও রানীর বিষয় যখন আসে তিনি তার ফ্যাশন এবং তার সাজসজ্জা রানীর জন্য জলাঞ্জলি দিলেন। অথবা এক দুনিয়াদার যদি রানীর জন্য নিজের ফ্যাশন জলাঞ্জলি দিতে পারেন, তার সর্বোত্তম কোট নষ্ট করতে পারেন যা তার জন্য খুবই মূল্যবান ছিল, তার সাজসজ্জা যদি পরিত্যাগ করতে পারে, তাহলে স্মরণ রাখা উচিত যে ধর্মের উন্নতির জন্য, ইসলামের উন্নতির জন্য, ধর্মের দৃঢ়তা এবং মজবুতির জন্য আর সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কত কি করা উচিত। প্রশ্ন হলো এই লক্ষ্য কি আমাদের কাছে এতটাও প্রিয় হওয়া উচিত নয় যতটা রেলির কাছে রানীর সন্তুষ্টি প্রিয় ছিল। ইহজাগতিক বাদশাকে সন্তুষ্ট করার পর, সকল প্রকার সেবা করার পরও তার পরিণাম হয়েছে যেভাবে আমি বলেছি অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবীতেও মানুষ নিয়ামতের উত্তরাধিকারী হয় আর তাদের পরিণাম অশুভ হয়। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে মহান উদ্দেশ্য মহান হওয়া এবং উন্নত হওয়া যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত কোরবানি এবং আত্মনিবেদনের প্রেরণাও সেই অনুপাতে না হবে। খোদার সন্তুষ্টি আমরা তখনই কেবল লাভ করতে পারব যদি জাগতিকতা আমাদের ধর্মের উপর প্রাধান্য না পায়, বরং ধর্ম যদি জাগতিকতার উপর প্রাধান্য পায়। আল্লাহ তাআলা জাগতিক আয় উপার্জন করতে নিষেধ করেননি। পৃথিবীর কোন বস্তু অবৈধ নয় যাকে আল্লাহ তাআলা হারাম করেননি বা যা আল্লাহ তাআলা নিষিদ্ধ আখ্যা দেননি। উন্নত পোশাক পরিধান করা, উন্নত খাবার খাওয়া, উন্নত গৃহে বসবাস করা এবং গৃহের সাজসজ্জা, এগুলোর কোনোটিই অবৈধ নয়, সবই বৈধ এবং সিদ্ধ এবং জায়েজ। কিন্তু এ সকল বিষয়ের ইসলামের উন্নতির পথে অন্তরায় হওয়া হলো অবৈধ। মানুষ বিয়ে করে, শরীয়তের কথা বলে না যে তোমরা কুৎসিত মহিলা সন্ধান করে তার সাথে বিয়ে করো। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কথা বলেছেন যে কেবল জাগতিকতার পিছনে ছোটার পরিবর্তে এক মহিলার ধর্মীয় অবস্থা কেমন তার উপরও দৃষ্টি রেখো। শরীয়ত বলে যে এক মহিলা যেন তোমার ইবাদতের পথে বাদ সাধতে না পারে, মহিলা যেন তোমাকে ইবাদতের ব্যাপারে উদাসীন করতে না পারে। যদি আমাদের ছেলে এবং মেয়েরা এ ব্যাপারে সচেতন হয়, বরং তাদের পিতা মাতাও যদি এই বিষয়টা সামনে রাখে, ধর্মকে যদি তারা প্রাধান্য দেয়, তার পারিবারিক যে ঝগড়া বিবাদ আছে তারও সমাধান হওয়ার কথা, আর সে লক্ষ্য অর্জন হবে যা মোমেনের উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি লাভ হওয়া। অনুরূপভাবে পোশাকের বিষয়টি নিন, উন্নত পোশাক পরা মোটেই নিষিদ্ধ নয়, কিন্তু সবসময় ফ্যাশনে এতটা নিমজ্জিত থাকা যে ধর্মীয় বিষয়ে মানুষ উদাসীন হয়ে যায়, এটি থেকে বারণ করা হয়েছে। সবসময় এই কথা মাথায় থাকা যে অমুক জায়গায় গেলে আমার পোশাক ময়লা হয়ে যাবে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, এটি হতে বারণ করা হয়েছে। এক কথায় কখনো মানুষ যেন ধর্মীয় দায়িত্ব পালনে উদাসীন না হয়। একইভাবে নামাজের প্রতি মনোযোগের পরিবর্তে ভালো কাপড় পরে রেখেছে, ইস্ত্রি করা কাপড় পরিহিত রয়েছে, এমন সময় দৃষ্টি কেবল কাপড়ের ভাজের দিকে নিবদ্ধ যেন না থাকে। অতএব ইসলাম যা বলে তা হলো কখনো যদি ধর্মীয় কাজে উদাসীন না হও, তাহলে এই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার দায়িত্ব পালন করতে পারবে। অনুরূপভাবে উন্নত খাবার খেতে ধর্ম বারণ করে না, কিন্তু এগুলোর ধর্মের পথে বাধা হয়ে দাঁড়ানো হলো অবৈধ। তাই সবসময় নিজেদের কাজে কর্মে এই কথাগুলো সামনে রাখা চাই, যে সমস্ত বিষয়ে ধর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় সেগুলো সে সকল বাধা দূরীভূত করতে হবে। এই সম্পর্কে হযরত মাসিহ আল ইসলাম বলছেন যে দেখো, মানুষ দু ধরনের হয়ে থাকে। এক শ্রেণী তারা যারা ইসলাম গ্রহণ করে জাগতিক ব্যবসা বাণিজ্য এবং কাজ কর্মে নিমজ্জিত হয়ে যায়, শয়তান তাদের মাথায় ভর করে, সম্পূর্ণভাবে জাগতিকতার পেছনে ছুটে। তিনি বলেন, আমার কথার অর্থ এটি নয় যে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ। সাহাবারা ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু ধর্মকে তারা জাগতিকতার উপর বা পার্থিবতার উপর প্রাধান্য দিতেন। তারা ইসলাম গ্রহণ করেছেন, এরপর ইসলাম সম্পর্কে সত্য জ্ঞান, এমন জ্ঞান যা দৃঢ় বিশ্বাসে তাদের হৃদয়কে পরিপূর্ণ করে, সেই জ্ঞান তারা অর্জন করেছেন। এই কারণেই কোন ময়দানে শয়তানের আক্রমণে তারা দোদুল্যমান হননি, কোন বিষয়ে সত্য প্রকাশে তাদেরকে বাধাগ্রস্ত করতে পারেনি। তিনি বলেন, যারা সম্পূর্ণভাবে দুনিয়ার দাস এবং কীট হয়ে যায় যেন দুনিয়া পূজারী, এমন লোকদের উপর শয়তান জয়যুক্ত হয় এবং তাদের উপর স্বীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় শ্রেণী তারা যারা ধর্মের উন্নতির বিষয়ে চিন্তিত থাকে, এই শ্রেণীকে বলা হয় আল্লাহর দল, যারা শয়তান এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত হন। আর যেভাবে প্রথম দিকে মসিমদের একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করেছি, ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দিলে বয়াতের যে উদ্দেশ্য সেটি সাধিত হয়, আর এর জ্ঞান ও বুৎপত্তি অর্জনের জন্য জাগতিক কাজকর্মের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন এবং সেটিকে নিজের জীবনে বাস্তবায়ন আবশ্যক। ধর্মীয় জ্ঞান অর্জন করা ছাড়া এটি জানাই সম্ভব নয় যে ধর্ম কাকে বলে। যাকে আমি পার্থিবতার উপর প্রাধান্য দেব বা যাকে প্রাধান্য দিতে হবে। এখন নামাজকে নিন, এটি ইসলামের একটি মৌলিক স্তম্ভ, কিন্তু অনেক মুসলমান আছে বা বলতে হবে হয়তো শতকরা 80-এর অধিক মানুষ এমন হবে যারা নামাজ পড়ে না, দু একটি কোনো সময় পড়লেও এমনভাবে পড়ে যেন জোর জবরদস্তি মূলকভাবে পড়ছে বা কোনো ঘৃণ্য কাজ করছে খুব তাড়াতাড়ি। এই কারণে হযরত মুসলিমত লিখেছেন, বড় বড় মানুষ এমন রয়েছে যারা নামাজে অত্যন্ত উদাসীন। তিনি লেখেন যে বা জামাত নামাজ নবাব এবং রইসদের জন্য এতটা ঘৃণা যাবে সাধারণ মানুষ শুকর ঘৃণার সাথে খেয়ে থাকে, অর্থাৎ বড় ঘৃণার সাথে এরা নামাজ পড়ার। এটি শুধু সেই যুগের চিত্র নয়, আজকের অবস্থাও একই। আমি যেভাবে বলেছি ধনীদের বেশিরভাগ এমন, বা কিছু মানুষ এমন আছে সামান্য সচ্ছলতা আসলেই তারা নামাজের বিষয়ে উদাসীন হয়ে যায়, আর নামাজ পড়লেও নামাজ পড়ার সময় যেই অবস্থা হওয়া উচিত সে সম্পর্কে তারা উদাসীন। যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে তারা মানবিক মূল্যবোধের হেফাজত করে থাকে। আল্লাহ তাআলা বলেন, নামাজ তোমাদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে বা করা উচিত। আজকাল বলা হয় যে পাকিস্তানে আহমদীদের মসজিদে নামাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। মসজিদে যদি নামাজের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে প্রশ্ন হলো এই নামাজ তাদের জীবনে কি বিপ্লব এনেছে। মোল্লা এবং খতিব বা বক্তা যাদের পিছনে তারা নামাজ পড়ে, ঘৃণার পাঠ দেয়া ছাড়া তারা তাদেরকে আর কি শিখায়। তাই নামাজিদের সংখ্যা বৃদ্ধির সত্ত্বেও ঘৃণার অগ্নি উত্তরোত্তর বেশি প্রজ্বলিত হচ্ছে। আমাদের বিরুদ্ধেরা যা করে তা তো করেই, স্বয়ং তারা একে অন্যের উপর কম জুলুম এবং অত্যাচার করছে না। এর কারণ হল এই সকল ইবাদত ধর্মকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য। বাহ্যত এক মহান উদ্দেশ্যে মসজিদে যায়, কিন্তু এর অন্তরালে প্রচ্ছন্ন আছে বা প্রচ্ছন্ন থাকে তাদের জাগতিক নিচ এবং হীন স্বার্থ। তাই উন্নত লক্ষ্য অর্জনের জন্য চিন্তাধারাকে উন্নত করতে হবে, আর ত্যাগ শিকার বা কোরবানি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয় বরং আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য হওয়া উচিত। তাই মসজিদে এই আনাগোনা যদি মহান উদ্দেশ্যে না হয়ে থাকে, অর্থাৎ খোদার অধিকার প্রদানের পাশাপাশি মানুষের অধিকার প্রদান নিশ্চিত করা, ধর্মের প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠা যদি উদ্দেশ্য না হয়, তাহলে সবকিছু বৃথা। আর সাধারণ মুসলমানদের এই কষ্টদায়ক পরিস্থিতি আমাদেরকে, অর্থাৎ আমরা আহমদীদের দৃষ্টি পূর্বের তুলনায় এদিকে বেশি আকর্ষণ করা উচিত, যে আমরা ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার বিষয়টি কিভাবে বুঝেছি বা কিভাবে আমাদের এই বিষয়টি দেখা উচিত। যদি আমরা আল্লাহর অধিকার বা আল্লাহর প্রাপ্য প্রদানের পাশাপাশি মানুষের অধিকারও যদি আমাদেরকে দিতে হয়, ইসলাম ধর্মের প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠার চেষ্টাও যদি করতে হয়, তাহলে জাগতিক নেমত আমরা যতই উপভোগ করে না কেন তা আমাদের জন্য বৈধ। ইসলামের আকর্ষণীয় বাণী পৃথিবীতে প্রচারের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করা হয়েছে, এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে। কোরআন শরীফের বিভিন্ন ভাষায় প্রচার এবং অনুবাদের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয়েছে, দায়িত্ব আমাদের পালন করতে হবে। মসজিদ নির্মাণ সর্বত্র আমাদেরকে মসজিদ নির্মাণ করতে হবে, যেন সত্যিকার ইবাদত গুজার আমরা হতে পারি। আর এই কাজ করার জন্য পৃথিবীর সকল দেশে আমাদের দেশের জন্য আমাদেরকে পরিকল্পনা হাতে নিতে হবে। মানবিক সুমহান মূল্যবোধ আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। এসব কিছু যদি জাগতিক আয় উপার্জনের পাশাপাশি আমরা করে থাকি, তাহলে আমাদের জাগতিক আয় উপার্জন একান্ত ধর্মীয় কাজ। যদি এটি না হয়, তাহলে আমাদের সকল বৈধ কাজও খোদার পবিত্র দৃষ্টিতে অবৈধ। যদি নতুন আইফোন বাজারে আসে বা কারো কাছে কারো হাতে পয়সা আসলে কার ক্রয় করতে হয় বা কোন স্যুট ক্রয় করতে হয়, এসব কিছুর জন্য যদি আমরা চাঁদাকে পিছিয়ে দিই, চাঁদা আদায় বিলম্বিত করি, তাহলে এসব বিষয় বৈধ হওয়া সত্ত্বেও আমাদের জন্য অবৈধ হয়ে যাবে। মসজিদ নির্মাণের জন্য এক জায়গায় যদি চেষ্টা হাতে নেওয়া হয়, সেখানে কোন ব্যক্তি যদি নিজের অন্যান্য প্রেফারেন্সেসকে প্রাধান্য দেয়, তাহলে সে সকল বিষয়ে এক ব্যক্তির জন্য সাধারণ অবস্থায় বৈধ হলেও এমন পরিস্থিতিতে তা অবৈধ হয়ে যাবে। ওহদের যুদ্ধে যখন এই গুজব ছড়িয়ে পড়ে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন, তখন এক সাহাবি যিনি বেশ কয়েকদিন অভুক্ত ছিলেন, যুদ্ধ করছিলেন ইতিপূর্বে, তখন বিজয়ের অবস্থা ছিল, তার হাতে তার কাছে কিছু শুষ্ক খেজুর ছিল, তা খাচ্ছিলেন, এটি তখন ছিল তার খাবার। যখন তিনি শুনলেন যে বা এর সংবাদ তার কাছে পৌঁছে, তিনি খেজুর তাৎক্ষণিকভাবে ছুঁড়ে ফেলে দেন আর তাৎক্ষণিকভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপ দেন এবং শাহাদত বরণ করেন, তখন তিনি তার পেট এবং ক্ষুধার কথা ভাবেননি, বরং এই খেজুরগুলো খাওয়াকে পাপ মনে করেছেন, পাপ জ্ঞান করেছেন। কেননা তখন ধর্মের দাবি এটি ছিল যে খেজুর খাওয়া অন্যায়, যে কাজ ধর্মের পথে বাধা তা যত উন্নত মানেরই হোক না কেন তা অবৈধ, যা ধর্মের পথে বাদ সাধে না তা যতই আরাম এবং স্বাচ্ছন্দ্য বিবেচিত হোক না কেন তা অন্যায় নয় বা পাপ নয়, তা বৈধ। তাই আমাদের মাঝে সেই প্রেরণা সৃষ্টি করতে হবে যার ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আমাদের প্রধান লক্ষ্য। একটি হাদিসে বা রওয়ায়েতে আছে, আল্লাহ তাআলা যেহেতু মানুষের হৃদয় সম্পর্কে অবহিত, হৃদয়ের অবস্থা সংক্রান্ত রওয়ায়েত বা হাদিস এটি, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার সাথীদের মাঝে ছিলেন, সাথীর সঙ্গে পরিবেষ্টিত ছিলেন, তখন তিন ব্যক্তি মসজিদে আসে, দুই ব্যক্তি সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে প্রবেশ করেন, বসে না, কিন্তু এক ব্যক্তি চলে যায়। তাদের দুজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দণ্ডায়মান হয়, আর এদের একজন দেখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খালি জায়গা রয়েছে, তিনি ছুটে এসে মহানবী সাল্লামের সান্নিধ্যে খালি জায়গায় বসে যান। দ্বিতীয় ব্যক্তি যেখানে দণ্ডায়মান ছিলেন সেখানে একটা ছোট জায়গা খালি পান এবং বসে যান। তৃতীয় ব্যক্তি ভেবেছে যে জায়গা নেই, সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা সমাপ্তির পর বলেন যে আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তির অবস্থা সম্পর্কে অবহিত করব না। তাদের একজন আল্লাহর কাছে আশ্রয় নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিয়েছেন এবং আমার সান্নিধ্যে তিনি বসেছেন, আর দ্বিতীয় ব্যক্তি লজ্জা পেয়েছেন আর আল্লাহ তাআলাও তার সাথে লজ্জাসুলভ ব্যবহার করেছেন, অর্থাৎ তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বসা তার পাপের প্রায়শ্চিত্ত হওয়ার কারণ হয়েছে, সে লজ্জা পেয়েছে, আল্লাহ তাআলাও তার পাপ ক্ষমা করেছে এবং লজ্জাসুলভ ব্যবহার করেছেন। আর তৃতীয় ব্যক্তি যে মুখ ফিরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহ তাআলাও মুখ ফিরিয়ে নিয়েছেন। তো বাহ্যত তিন ব্যক্তির সেখানে আসা এবং একজনের তাদের বসা এবং একজনের চলে যাওয়া বড় সামান্য বিষয়, কেননা তার দৃষ্টিতে সে ব্যক্তি হয়তো ভেবেছে যে মহানবীর আওয়াজ আমার কানে পৌঁছে না, তাই বসার কোনো অর্থ নেই। কিন্তু তাদের তিনজনের এই যে ব্যবহার, এটি যেহেতু মন থেকে উদ্ভূত ছিল, হৃদয়ের বা আন্তরিক অবস্থার বহির প্রকাশ ছিল, আর খোদা তালার দৃষ্টিও যেহেতু মানুষের হৃদয়ের উপর থাকে এবং তার নিয়ামত এবং পুরস্কারাদিও হৃদয়ের অবস্থা অনুসারে অবতীর্ণ হয়, তাই পুরস্কার এবং ফলাফলের দিক থেকে হৃদয়ের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আল্লাহ তালা ও তাই করেছেন, আল্লাহ তালা তাদের হৃদয়ের অবস্থা দেখেছেন, তিনি তো হৃদয়ের অবস্থা সম্পর্কে অবহিত, তিনি দেখেছেন তাদের হৃদয়ের এই চিত্র থেকে যে কে ধর্মীয় বিষয়ে কতটা অগ্রগামী, কে আলস্য দেখিয়েছে। প্রথম দুজনকে তাদের পদমর্যাদা অনুসারে পুরস্কার দেওয়া হয়েছে, আর তৃতীয় ব্যক্তি বঞ্চিতই থেকে গেছে, বরং সে অসন্তোষ ভাজন হয়েছে। তাই মোমেনের উচিত এটি দেখা যে লক্ষ্য তার সামনে রয়েছে, তার জন্য যেন কতটা সে ত্যাগ স্বীকার করেছে। সে যদি প্রয়োজনীয় মাত্রায় ত্যাগ স্বীকার করে, কোরবানি করে, তাহলে সে খোদার সাহায্য এবং খোদার পুরস্কারের যোগ্যতা লাভ করবে। কোরবানি হয়তো সামর্থ্য বা যোগ্যতা অনুসারে হয়ে থাকে বা প্রয়োজন অনুপাতে কোরবানি হয়ে থাকে, সবসময় সামর্থ্য অনুসারে কোরবানি দেওয়া আবশ্যক নয়। অনেক সময় শরীয়তে শুধু ততটা কোরবানি করতে বলে যতটা প্রয়োজন রয়েছে। দৃষ্টান্তস্বরূপ, যদি কোনো পথিক আসে কিছু দণ্ডায়মান মানুষের কাছে এবং তাদের কাছে 100 পাউন্ড চায়, তাদের কত যারা সেখানে থাকে তারা হয়তো চাহিদা পূরণ করে নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে, কিন্তু তারপরও 10 পাউন্ডের ঘাটতি থেকে যায়, ততক্ষণ আরেক ব্যক্তি আসে যে সামর্থ্যবান, সেই ব্যক্তি যদি চায় তাহলে একাও সেই এই চাহিদা পূরণ করতে পারে, ঘাটতি পূরণ করতে পারে, কিন্তু প্রয়োজন অনুসারে তখন শুধু 10 পাউন্ডেরই প্রয়োজন ছিল, সে ব্যক্তি তা দিয়েছে বা প্রদান করেছে। তো তার এই পরিমাণ টাকা দেয়া, তার কাছে তার সামর্থ্য থাকা সত্ত্বেও যত টাকার প্রয়োজন ছিল তত টাকায় চাওয়া হয়েছে এবং সে চাহিদা পূরণ করেছে, এটি প্রয়োজন অনুসারে কোরবানি বা ত্যাগ স্বীকার করা, যা এই সচ্ছল বা সমর্থবান ব্যক্তি নিয়তের পবিত্রতার নিয়ে তা করেছে, এর সে প্রতিদান পাবে। অনুরূপভাবে যদি চাঁদা চাওয়া হয় কোনো বিশেষ উদ্দেশ্যে, মানুষ শত শত বা হাজার হাজার দিচ্ছে, কিন্তু এক গরিব বা দরিদ্র ব্যক্তি তার সামর্থ্য অনুসারে কয়েক টাকা বা কয়েক পাউন্ড দিয়ে থাকেন, তাহলে খোদা যিনি হৃদয়ের উপর যার দৃষ্টি, তিনি তার এই কাজের জন্য তাকে পুরস্কৃত করেন, তাহলে এমন মানুষ নিজ লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করে। সেই ধনীও নিজ লক্ষ্য অর্জন করেছে, প্রয়োজনে নিজের আর্থিক অবস্থার বিবেচনায় সামান্য টাকা দিয়ে তিনি গরিবের সাহায্য করেছেন, আর সে দরিদ্র ব্যক্তির লক্ষ্যও অর্জন হয়েছে, নিজের সামর্থ্য এবং সাধ্য অনুসারে সাধ্যাতীত ভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করেছে। এ ধরনেরই একটি হাদিস আছে যে আজকের এই 1 দিরহাম লক্ষ দিরহামের চেয়ে বেশি মূল্যবান, কেননা এক ব্যক্তি 2 দিরহামের মধ্য থেকে 1 দিরহাম দিয়ে দিয়েছে, আর এক ব্যক্তির কাছে লক্ষ লক্ষ দিরহাম ছিল, সে লক্ষ দিরহাম দিয়েছে যা তার সামর্থ্য বিবেচনায় অতি অল্প,
তাই সবসময় স্মরণ রাখতে হবে যে আসল উদ্দেশ্য হলো খোদা তালার সন্তুষ্টি, আসল উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি। আর এই আর্থিক কোরবানির ক্ষেত্রে উভয়ের খরচের বা ব্যয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ তালার সন্তুষ্টি। তাই মোমেনের আসল কাজ হল খোদার সন্তুষ্টি অর্জনের জন্য নিজের হৃদয়কে বা মনকে পরিবর্তন করা। তার উদ্দেশ্য খোদার সন্তুষ্টি হওয়া উচিত, আর এতেই তার সফলতা নিহিত, এবং এভাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। হৃদয়ে যদি আল্লাহর সন্তুষ্টির অধীনে সে পরিবর্তন আনে তাহলে তার সফলতা এতেই নিহিত, আর এটি ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেয়া। আমাদের উপর যেভাবে আমি বলেছি অনেক বড় দায়িত্ব ন্যস্ত হয়েছে, প্রাণ সম্পদ সময় এবং সম্মান উৎসর্গ করার আমরা অঙ্গীকারও করে থাকি। এর জন্য আমাদেরকে সবসময় আন্তরিকভাবে নিষ্ঠার সাথে ভাবা উচিত যে কিভাবে আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জন্য নিজেদের শক্তি এবং সামর্থ্যকে নিয়োজিত করছি। আনসারুল্লাহর ইজতেমা আজ থেকে আরম্ভ হচ্ছে, সুরাও হচ্ছে, তাদেরকে ভাবা উচিত। সুরায় তাদের আত্ম জিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে মান উন্নত করার চেষ্টা করছি এবং করা উচিত, বরং এই লক্ষ্য অর্জন করা উচিত। আনসারুল্লাহ বয়সের এমন প্রান্তে পৌঁছে গেছে যেখানে তাদের অন্যদের জন্য আদর্শ স্থানীয় হওয়া উচিত। আল্লাহর আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, এটি তার অনুগ্রহ, এটি তার দান। তিনি একথা বলে আমাদের উপর এহসান করেছেন যে ধর্মকে যদি জাগতিকতার উপর প্রাধান্য দাও তাহলে আমার সন্তুষ্টি অর্জন করবে। এই দানে তিনি আমাদের ভূষিত করেছেন। আমি সম্পদের দৃষ্টান্ত দিয়েছি, টাকা পয়সার দৃষ্টান্ত দিয়েছে। আল্লাহর এই টাকা পয়সার বা সম্পদের কোন প্রয়োজন নেই, আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী নয়। এই যে প্রাকৃতিক উৎস স্বর্ণ রূপ বিভিন্ন সম্পদের ভাণ্ডার তিনি সৃষ্টি করেছেন, যদি চাইতেন তাহলে ধর্মের সেবকদের মাঝে সবকিছু বিতরণ করতে পারতেন বা নিজেই তাদের দিতে পারতেন, কিন্তু আমাদের লক্ষ্য সম্পর্কে তিনি আমাদের অবহিত করে এই লক্ষ্য অর্জনের জন্য ত্যাগ এবং কোরবানির প্রতি মনোযোগ আকর্ষণ করেন যেন আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। শুধু ধন সম্পদই নয়, তিনি আমাদের সন্তান সন্ততিও দিয়েছেন, তাদের সুশিক্ষা, তাদের তরবিয়তের আল্লাহ তাআলা অন্য পন্থাও সূচনা করতে পারতেন, কিন্তু তিনি পিতা মাতাকে বলেছেন যে সন্তানদের তরবিয়ত করো, তাদের সুশিক্ষা দাও, তাদের নিজেদের সামর্থ্য অনুসারে তাদের পিছনে মহান লক্ষ্য অর্জনের জন্য ব্যয় করো যেন তারা ধর্মের কাজে আসতে পারে। তো এটি অনেক বড় একটি দায়িত্ব আহমদী পিতা মাতার উপর, অর্থাৎ সন্তানদের এমনভাবে সুশিক্ষিত করে যেন তারা ধর্মের কাজে আসে। কেবল তবেই ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার পূর্ণ হয়, অঙ্গীকার রক্ষা হয়। এমনভাবে তাদের তরবিয়ত করো, এমন সন্তান সন্ততির, যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জ্ঞান এবং বুৎপত্তি আর শৈশব তাদের অর্জন হয়। তো আল্লাহ তাআলা এই সকল দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করে আমাদের পরীক্ষাও করেন আর একই সাথে আমাদের স্বীয় দানে ভূষিত করেন। এখানে আমি সকল পর্যায়ের অধাদার বা কর্মকর্তাদেরও বলতে চাই যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার পালনের দায়িত্ব অন্যদের চেয়ে তাদের বেশি অনুধাবন করা উচিত। এটা সুমহান লক্ষ্য অর্জনের জন্য তাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যেই লক্ষ্য অর্জনের জন্য তাদের স্বীয় কোরবানি এবং ত্যাগের মানকে উন্নত করা উচিত। একইভাবে সকল পর্যায়ের অহদাদার, স্থানীয় পর্যায় থেকে আরম্ভ করে মহল্লার স্তর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় স্তর পর্যন্ত নিজের অবস্থার সঠিক ধারণা করে নিজের অঙ্গীকার পালনের চেষ্টা করতে পারে এবং করা উচিত। স্মরণ রাখা উচিত যে খোদার দৃষ্টি রয়েছে মানুষের হৃদয়ের উপর,
আল্লাহতালা আন্তরিকতা উৎকণ্ঠার ব্যাকুলতার সাথে যারা কাজ করে তাদের আন্তরিকতা গ্রহণ করেন, তাদেরকে স্বীয় নৈকট্য দেন। আর একজন হোদাদার বা পদাধিকারীর এই মর্যাদা লাভের সর্বাত্মক চেষ্টা করা উচিত। আল্লাহ তালা সকল পর্যায়ের ওহদাদার বা কর্মী আর সকল আহমদিকে, আমাকে এবং আপনাকেও তিনি তৌফিক দিন যে আমরা যেন ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারের সঠিক মর্ম যেন অনুধাবন করি আর তা যেন কর্মে রূপায়িত করতে পারি। আজও একটি দুঃখজনক সংবাদ দিচ্ছি আপনাদেরকে। পাকিস্তানে একটি শাহাদাতের ঘটনা ঘটে। জনাব লতিফ আলম বাট সাহেব, পিতার নাম খুরশিদ আলম বাট সাহেব, তিনি আটকের কামরার অধিবাসী ছিলেন। তাকে রাত প্রায় 15 অক্টোবর রাতে সন্ধ্যা 7টার দিকে দুজন অজ্ঞাত পরিচয় মোটর আরোহী গুলি করে শহীদ করে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিবরণ হল, তার ঘরের কাছে স্টেশনারির একটি দোকান রয়েছে। রীতি অনুসারে তিনি দোকান থেকে ফিরে আসছিলেন। ঘরের সন্নিকটে গলিতে পৌঁছতেই পিছন থেকে দুজন অজ্ঞাত পরিচয় মোটলার আরোহী তাকে বাট সাহেব বলে ডাকে। তিনি পিছনে তাকাতেই এক ব্যক্তি তাকে লক্ষ্য করে ফায়ার করে আর এর ফলে 4-5টি বুলেট শহীদ মরহুমের বুকে লাগে। গুলি লাগার পর কেউ তার পুত্র জিশান বাট সাহেবকে সংবাদে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। রেস্কিউওয়ালারাও সেখানে পৌঁছে যান। লতিফ বাট সাহেবের হোস ছিল। সিভিল হাসপাতাল যাওয়ার পথে পথিমধ্যেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লতিফ আলম বাট সাহেবের পরিবারের সম্পর্ক গুজরাওয়ালার কামুকের সাথে, শহীদ মরহুমের পরিবারে আহমদিয়ত আসে তার পিতা জনাব খুরশিদ আলম বাট সাহেবের মাধ্যমে, যিনি 1934 সনে বায়াত করে আহমদিয়ত ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। শহীদ মরহুম 1952 সালের এপ্রিল মাসে গুজরাওয়ালায় জন্মগ্রহণ করেন। তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখার পর বিমান বাহিনীতে যোগ দেন। তিনি কামরা এয়ারফোর্স থেকে কর্পোরাল টেকনিশিয়ানের পদ থেকে 1991 সনে অবসর গ্রহণ করেন। তার পুত্র খুররম সাহেবও এয়ারফোর্সে চাকরি করছেন। অবসর গ্রহণের পর শহীদ মরহুম বই পুস্তকের ব্যবসা করতেন, উকিলদের আইনের বই সরবরাহ করতেন। পাকিস্তানের বিভিন্ন কাচারিতে তিনি বই সরবরাহ করতেন, প্রসিদ্ধ ছিলেন। গায়ের আহমদী উকিলরাও তার ভক্ত ছিল। শহীদ মরহুম শাহাদতের সময় আনসারুল্লাহর নাজিম ইশাত হিসাবে কাজ করছিলেন। এছাড়া জেলা পর্যায়ে সেক্রেটারি জিয়াফত এবং খোদামুল আহমদের নাজিম সেহেতু জিসমানি হিসাবেও খেদমত করার তৌফিক পেয়েছেন। তাঁর ঘর দীর্ঘদিন থেকে নামাজ সেন্টার হিসাবে চলে আসছিল। জামাতের অন্য অন্য অনুষ্ঠান, জলসা ইত্যাদি তার ঘরেই অনুষ্ঠিত হতো। শহীদ মরহুম সবসময় জামাতি কাজের জন্য প্রস্তুত থাকতেন, যে কাজে ন্যস্ত করা হতো। অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে দায়িত্ব পালন করতেন, কখনো দায়িত্ব পালন অস্বীকার করতেন না। অতিথি পরায়ণ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক এবং এতাহাতের সম্পর্ক ছিল। পাঁচ বেলার নামাজ ছাড়াও নামাজ জুমার ব্যাপারে খুব যত্নবান ছিলেন। নামাজের জুমার 2 ঘন্টা পূর্বেই মসজিদে চলে যেতেন। মরহুম অত্যন্ত সৎসাহসী এবং নির্ভীক মানুষ ছিলেন। 2007-08 সনেও অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হত্যা করার চেষ্টা করেছে। আক্রমণকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু গুলি পিস্তলে ফেসে যায়। তিনি একজনকে ধরে ফেলেন, ধস্তাধস্তিও হয়। এরপর সেই ব্যক্তি পালিয়ে যায়। শহীদ মরহুম উন্নত চর্চার অধিকারী এবং প্রতাপশালী ব্যক্তিত্ব ছিলেন। বাচ্চাদের সঠিক শিক্ষা দীক্ষা ও তরবিয়তের ব্যাপারে যত্নবান ছিলেন। শাহাদতের সময় বয়স ছিল 62 বছর। ওসিয়তের ফর্ম পূরণ করেছেন তিনি আর প্রক্রিয়াধীন ছিল। যাই হোক, কারপুরদাসের উচিত তার ওসিয়ত মঞ্জুর করা, অর্থাৎ আমি তার ওসিয়ত মঞ্জুর করছি। মুসি হিসাবে যেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হয় কারপুরদাসের করা উচিত। জেলার আমির সাহেব বলেছেন শহীদ মরহুম ওদাদার এবং নিজামের এতাহতের ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন। জামাতে বিভিন্ন অনুষ্ঠান এবং মিটিং এ বৈঠকে সবসময় অংশগ্রহণ করতেন, কোনো অনুষ্ঠানে তিনি অনুপস্থিত থাকেননি। ছেড়ে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে স্ত্রী ছাড়াও এক মেয়ে এরম ওয়াসিম, সৈয়দ ওয়াসিম আহমদ সাহেবের স্ত্রী এবং চার ছেলে খুরম ভাট, যিনি এয়ারফোর্সে চাকরি করছেন, জিশান ভাট, তিনিও পড়ালেখার পর পিতার সাথে ব্যবসা করছিলেন। আরেক পুত্র ওমর ভাট সাহেব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। আলী ভাট সাহেব রয়েছেন আরেকজন, যিনি চাকরি করছেন। এই হলো তার শোক সন্তপ্ত পরিবার। মাহমুদ মুজিব আসগর সাহেব সেখানে এক যুগে জেলার আমির হিসাবে কাজ করেছেন। তিনি বলেন তিনি বিমান বিভাগ থেকে অবসর গ্রহণের পর সেখানে স্থায়ী বসতি স্থাপন করেন। তার উদ্দেশ্য ছিল যে যেহেতু এখানে স্থায়ীভাবে বসবাসকারী কেউ নেই, এয়ারফোর্সের ফ্যাক্টরিতে চাকরি নিয়ে অনেকে আসে আবার চলে যায়, কোনো জামাত ছিল না, তাই সেখানে তিনি নিজের গৃহ নির্মাণ করেন। জামাতের উদ্দেশ্য ছিল এটি জামাতের কেন্দ্র হবে এবং জামাতও প্রতিষ্ঠিত হবে। খোদা তালা তার এই নিয়ত এবং আন্তরিকতা গ্রহণ করেন। এই শাহাদাতের বিনিময়ে আল্লাহ তালা শত শত সহস্র সহস্র আহমদী আমাদের দান করুন, সেই অঞ্চলে জামাত প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তালা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দিন, সৎসাহ দিন। পাকিস্তানি জামাতের সদস্যদের আল্লাহ তালা নিরাপদ রাখুন সকল অর্থে। শত্রুর শত্রুতা উত্তরোত্তর বেড়ে চলেছে, আল্লাহ তালা অচিরে আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার বিধান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر